আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়াই সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 1972 সালের 31 জানুয়ারি অস্ট্রেলিয়ার তৎকালীন ফরেন মিনিস্টার নাইজেল বোয়েন বাংলাদেশ সরকারকে স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের, কিংবা আরও সুনির্দিষ্টভাবে বললে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্ক রচিত হয় যে ব্যক্তির মাধ্যমে, তিনি হলেন উইলিয়াম এ এস ওডারল্যান্ড। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাকে চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক প্রদান করে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং অস্ট্রেলিয়া, বিশেষত এ এস ওডারল্যান্ড বীর প্রতীকের ভূমিকা নিয়ে আজ আমরা কথা বলছি সমাজকর্মী, একাডেমিক, সাহিত্যিক এবং সংস্কৃতিকর্মী এবং সর্বোপরি মুক্তিযোদ্ধা ডক্টর কাইয়ুম পারভেজের সঙ্গে। ডক্টর কাইয়ুম পারভেজ, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক আপনি কিভাবে মূল্যায়ন করেন?
প্রথম কথা যেটা আমি বলবো, যে শুরু থেকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আমাদের বিপক্ষে চলে গেছিল, কিন্তু অস্ট্রেলিয়া কোনো সময় আমাদের বিপক্ষে যায়নি। তখন নীতিগত কারণে হয়তো সরাসরি কোনো সমর্থন দেয়নি, কিন্তু পরোক্ষভাবে অস্ট্রেলিয়া কূটনীতিকভাবে বিভিন্নভাবে আমাদের সমর্থন দিয়েছিল। সেটা হচ্ছে বড় অস্ত্র বলে আমি যেটা বলার চেষ্টা করতেছি, সে সময় আমাদের বিরুদ্ধে না যাওয়াটাই আমাদের বড় পাওয়া, বড় অস্ত্র। সে সময় অস্ট্রেলিয়া একটা বিরাট ভূমিকা ছিল। আরেকটা বিষয় যেটা আপনি শুরুতেই বলেছেন, যে ওডারল্যান্ডের কথা, যিনি একজন অস্ট্রেলিয়ান, সে সময় তিনি বাংলাদেশে বাটা শু কোম্পানিতে জেনারেল ম্যানেজার ছিলেন এবং তিনি সরাসরি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তার বীরত্বের জন্য, তার কাজের জন্য বাংলাদেশ তাকে বীর প্রতীক খেতাব দিয়েছে। এখন এই ওডারল্যান্ড সম্পর্কে আমি যে একটি কথা বলতে চাই, যে ওডারল্যান্ডের জন্ম হল্যান্ডে, তার জন্ম 1917 সালের 6 ডিসেম্বর, এবং সে সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবানল চারিদিকে শুরু হয়, তখন তিনি এই হল্যান্ডকেই ওখানে মুক্তি যোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে তিনি কমান্ডার ট্রেনিং নিয়েছেন, তিনি ওখানে যুদ্ধ করেছেন। তো আমি কেন কথাটা বলছি, এই ব্যাকগ্রাউন্ডে তার ভিতরে যুদ্ধের যে প্রস্তুতি, যে প্রশিক্ষণ, সেটা তার মধ্যে রয়ে গেছে। তিনি যখন বাংলাদেশে বাটা শু কোম্পানিতে জেনারেল ম্যানেজার, তখন ওনার কোম্পানির ছেলেরা যারা কাজ করতো তারা মুক্তিযুদ্ধে চলে গেছে। তিনি তার স্ত্রী মারিয়াকে বললেন, দেখো দেয়ার মাই বয়েস, দেয়ার মাই সন্স, ওরা যুদ্ধ করছে, আমি বসে থাকতে পারি না। তখন উনি মারিয়াকে বললেন, তুমি মারিয়াকে দেশে দিলেন, দেশ তখন বাংলাদেশে তিনি সবজীবন প্রথমে তিনি করতেন, যেহেতু তার অবাধ যাতায়াত ছিল পাকিস্তান আর্মিতে বা তাদের বিভিন্ন ক্যাম্পে বা অফিসে বা বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে। তো তাদের কাছ থেকে খবর নিয়ে তিনি সেই খবর এই মুক্তিযোদ্ধাদের বা আমাদের মুক্তিযোদ্ধাদের করতেন। সবচেয়ে বড় যেটা, এই যে এরা ম্যাসাকার করেছিল 25শে মার্চ, এই 25শে মার্চের এই সমস্ত ছবি এগুলো নিয়ে বিদেশে পাঠিয়েছেন, বাংলাদেশে কিভাবে গণতন্ত্র হচ্ছে তোমরা দেখো, তোমাকে স্টপ ইট। তারপরে উনি যখন দিন আরো যায় আস্তে আস্তে, তখন উনি তার সেই ট্রেনিং তার আছে, সেই ট্রেনিং গুলো তিনি বাংলার কোম্পানির এই ছেলেদেরকে তিনি প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। তো তার সাথে একসময় সেক্টর 1 এবং সেক্টর 2 এই দুটো সেক্টরে সরাসরি যুদ্ধে এবং মুক্তিযুদ্ধের শেষ দিন পর্যন্ত তিনি সাথে ছিলেন, তিনি যুদ্ধ করেছেন আমার দেশের জন্য। এরপর তার যখন চাকরি শেষে অবসর হয়ে গেল, তিনি তখন অস্ট্রেলিয়ায় ফিরে আসলেন।
অস্ট্রেলিয়ায় আসার পর আপনি কি কখনো ওডারল্যান্ড কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন?
ওডারল্যান্ডের সাথে আমার যোগাযোগটা তাৎপর্য হবে, এবং সেটা আমরা প্রথমে এখানে যখন বঙ্গবন্ধু পরিষদের সাথে আমি যুক্ত ছিলাম, আমি সাধারণ সম্পাদক ছিলাম, যেটা এখন বঙ্গবন্ধু কাউন্সিল, তখন আমরা 15ই আগস্টের অনুষ্ঠানে আমরা অতিথিদেরকে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসি। একবার আমাদের সেবার আমাদের কথা হলো যে আমরা ওডারল্যান্ডকে, কিন্তু আমরা হাইকমিশনের মাধ্যমে চেষ্টা করেছি, তার কোনো খোঁজ খবর আমরা পায়নি, যার জন্য তাকে তখন আনতে পারেনি। এরপরে ক্যানবেরাতে আছেন কামরুল আহসান খান, এই কামরুল ভাই আমাকে একদিন ফোন করে বললেন যে অর্ডারল্যান্ড টু অসুস্থ আপনি জানেন? না তো আমি জানি না। বলছে যে হ্যাঁ আমার কাছে খবর আছে, উনি পার্কে হাসপাতালে আছেন, আপনি একটু কথা বলেন, যোগাযোগ করেন। তারপরে কামরুল ভাই আমাকে একটা টেলিফোন নাম্বার দিলেন যেটা ওনার স্ত্রী মারিয়ার টেলিফোন নাম্বার। আমি মারিয়াকে করলাম ফোন করে বললাম, বললো যে তার বাইকার হয়েছে তো সে এখন কথা বলতে পারে না, তুমি আমাকে বলো। তার সাথে মারিয়ার সাথে কথা হলো, এর মধ্যে 6 ডিসেম্বর আসলো। তো তখন আমি অর্ডারের জন্য একটা ফুলের তোড়া পাঠালাম, আর আমি একটা অর্ডারকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটা আমি ইংলিশ ট্রান্সলেশন করে দিয়ে আমি মায়ের পাঠালাম। পরে মায়ের সাথে আমি আবার যখন যোগাযোগ করলাম, মায়ের বলল তোমার কবিতাটা আমি ওকে বেশ শুনেছি, ও কিছু তো বলতে খালি আর পানি বেরোচ্ছিল, ও বুঝতে পারছি সবকিছু আর কি। যাই হোক, এরপরে আমি আবার একদিন খবর পেলাম, অর্থাৎ সেটাও কামরুল ভাইয়ের হাতে প্রথম জানালো যে অর্ডারল্যান্ড মারা গেছে। এখন এই অর্ডারল্যান্ডের শেষকৃত্যটা আমরা কি যেভাবে আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান সেভাবে করতে পারবো কিনা, তখন মির্জা শামসুল জামান ছিলেন এই আমাদের হাই কমিশন, কামরুল ভাই তার সাথে কথা বলছে কিন্তু ডাক পাচ্ছে না বা যতটুকু সেবা দেওয়ার দরকার ততটুকু দিচ্ছেন না। কামরুল ভাই আমাকে বললেন আমি কথা বলেছি, আপনি একটু কথা বলেন। তো তখন আমি ওনার সাথে কথা বলে আলাপ করতে করতে উনি যেটা হয় আর কি, যে উনি আমাদের এক বন্ধুর বন্ধু, তো সেটা হওয়াতে আমরা আরো ঘনিষ্ঠ হয়ে কথা বলতে পারলাম। তো তখন উনি ওনাকে আমি বললাম যে আপনাকে যেতে হবে, ওখানে যেতে হবে, অর্ডারল্যান্ডের কফিনে বাংলাদেশের পতাকা দিয়ে তাকে সেভাবে সম্মান দিতে হবে। উনি বলছে যে এটা তো আমার ঢাকা থেকে আমার কাছে নির্দেশ আসতে হবে, আমি ধরো ঢাকায় জানি, আমি সেই সময় এই অর্ডারল্যান্ডের মৃত্যুর খবরটা আমি বাংলাদেশের দৈনিক জনগণকে আমি এই খবরটা পাঠিয়েছিলাম। আমি তাকে বললাম যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা যাওয়ার কথা লন্ডনে যাত্রা বিরতি করেছিলেন, ওখানে একটা সম্মেলন অনুষ্ঠানে উনি বলেছিলেন মুক্তিযোদ্ধারা দেশে বিদেশে যেখানেই মারা যায় তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে তাকে সমাহিত করতে হবে। আমি সে কথাটা সবচেয়ে সাথে বললাম। উনি বললেন যে আপনার কাছে কি সে প্রিন্টারটা আছে? না হ্যাঁ, আমি আপনাকে প্রিন্টারটা দিতে পারবো। সে প্রিন্টারটা আমি ওনাকে পাঠালাম, তারপরে উনি রাজি হলেন। তখন আমি উনি ওনার ওখানে আমি যাওয়ার ব্যবস্থা করলাম, উনি আমার বন্ধুদের ওখানে ওনার সাথে থাকার ব্যবস্থা করলো। তারপরে ওখানে সেই আমাদের যারা ছিলেন পার্টে আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর নজরুল ইসলাম, তারপরে এখন এই নর্থ সাউথের বাংলাদেশের নর্থ সাউথের ভিসি ডক্টর আতিকুল ইসলাম, এনারা সব ছিলেন ওখানে। ওনারা সেই অর্ডারল্যান্ডের সেই কফিনের উপরে বাংলাদেশের পতাকা দিয়ে এবং জাতির সঙ্গে দিয়ে তারপরে ওনারা সব মুক্তিযোদ্ধা ওনারা সেলুট করে তারপরে তার এই তাকে বিদায় দেন, এবং যখন তাকে সমাহিত করা হয় তখন সেই ফ্ল্যাগটা সেই পতাকাটা ওরা ঘুরিয়ে মারিয়ার হাতে তুলে দেন হাই কমিশনার সাহেব। এর মধ্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় বাণী গেছিল সেটাও মারিয়াকে হস্তান্তর করেন হাই কমিশনার, এবং আমাদের সন্তান যতটুকু সম্মান তাকে দেওয়া দরকার ততটুকু দিয়ে আমরা তাকে বিদায় দিয়েছি।
ডক্টর কাইয়ুম পারভেজ, মুক্তিযুদ্ধে আপনার সরাসরি অভিজ্ঞতা নিয়ে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন?
দেখুন, প্রথম কথা বলে নেই যে আমি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করি না, এজন্যই যে মুক্তিযোদ্ধা হতে গেলে ওই সার্টিফিকেট লাগে আমার। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, জীবন বাজি রেখেই অংশগ্রহণ করেছি, কিন্তু আমার কোনো সার্টিফিকেট নেই বা আমি সার্টিফিকেটের জন্য তখন চিন্তাও করে রেখেছি। যাই হোক, আমরা বঙ্গবন্ধু 7ই মার্চের পর থেকে আমি তখন যশোরে থাকতাম, তখন আমরা ইপিআর ক্যাম্পের কাছে আমার বাসা, তখন ইপিআর মানে যেটা এখন বিডিআর, ইপিআরদের সঙ্গেই আমরা গোপনে গোপনে পরিকল্পনা করতাম যে যদি এরকম আক্রমণ করে পাকিস্তানের সৈন্যরা তখন আমরা কি করবো। তো সেভাবেই ওদের সাথে সমস্ত পরিকল্পনা হচ্ছিল। তারপরে যখন 25শে মার্চে এই সব ঝাঁপিয়ে পড়লো পাকার মিরা, তখন আমরা আমাদের যশোরের ক্যান্টনমেন্টে বেঙ্গল রেজিমেন্ট রিভল্ভ করলো, আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তখন আমরা এই ইপিআর এর সাহায্য করার জন্য ওরা বললো যে আমাদের অস্ত্র দরকার, কিন্তু অস্ত্রের যে যে ঘরে অস্ত্র থাকে তাকে কোট বলে, ওই কোটটি অস্ত্র নিতে হবে। তখন সে অস্ত্রের চাবি ওদের একজন পাঞ্জাবি সুবিধার মেজরের কাছে ছিল, তাকে আমরা চিন্তন করার কাছে দিয়ে বলুন তুমি চাবি দাও, সিদ্ধিবে না। তখন আমরা কয়েকজন মিলে আমরা ওকে হত্যা করি, করে ওর কাছে চাবি কেড়ে নিয়ে তারপরে আমরা যে কোট ভেঙে সেখান থেকে এই সমস্ত অস্ত্র বেসিক্যালি 303 রাইফেল এগুলো নিয়ে তখন আমরা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে চলে যাই। তো তিন দিন আমরা ক্যান্টনমেন্ট ঘেরে করে রেখেছিলাম। তারপরে যখন পাকিস্তানি আর্মিরা সেলিং করতে করতে যশোর শহরে ঢুকতে পারলো তখন আমরা পালিয়ে নড়াল চলে গেলাম। নড়াল থেকেই আমাদের মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু হলো আর কি। আমরা তখন ভিতরে ভিতরে আমাদের একটা দল চলে গেল সরাসরি ভারতে, আমরা আরেকটা দল থেকে গেলাম। ভাবতে ছিল এটাই যে আমরা ভিতর থেকে ওদের সাথে লিয়াজ করে কাজ করব। এই সমস্ত করতে গিয়ে আমি এক পর্যায়ে আমার বাড়িতে এসেছিলাম একটা কাজে, তখন আমার প্রতিবেশী সম্ভবত টের পেয়ে গেছিল এবং সে সম্ভবত জানিয়ে দিয়েছিল। কারণ হঠাৎ করে একদিন রাতে রাত 10টার দিকে পাক আর্মি আমার বাড়ি ঘেরাও করে ফেলে আমার দরজা নক করে তারপরে আমাকে আমার বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং আমার হাত পা বেঁধে এবং প্রচন্ড অত্যাচার করেছে আমাকে তখন বাড়ির মধ্যে। তারপরে আমি ক্ষতবিক্ষত হয়ে গেছি। তারপরে ওরা আমাকে ট্রাকে করে নিয়ে যায়, নিয়ে 7 দিন ওরা আমাকে আটকে রাখে এবং পরে 7 দিন পরে এর মধ্যে আমরা যে আছি যে ঘরে ছিলাম সেখানে প্রায় 40 জন মুক্তিযোদ্ধা এবং মানুষ ছিল। একজনকে নিয়ে যেত আর সে ফিরে আসতো না, আমি অপেক্ষা করতাম আমার পালা কখন হবে। তারপরে অনেকের কারণে আমরা মুক্তি পেয়ে গেলাম। কারণ এর মধ্যে তখন যৌথ বাহিনী ভারত থেকে তখন যশোরে ঢুকছে, আমি 6 ডিসেম্বরের কথা বলছি। তারপরে পাকার বেড়ে তাদের নিজস্ব যানের জন্য ওরা যশোর থেকে সব ভেঙে খুলনায় চলে গেল আত্মসমর্পণের জন্য, আমি প্রাণে বেঁচে গেলাম আল্লাহর অশেষ রহমত। এবং সেই সময়টা আমার মানে জীবন মরণের একটা সময় আমার পার হয়েছে।
ডক্টর কাইয়ুম পারভেজ, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।